اللهم صل وسلم وبارك عليه. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ودوا لو تكفرون كما كفروا. وقال النبي صلى الله عليه وسلم: الكفر ملة واحدة، أو كما قال النبي صلى الله عليه وسلم: محترم حاضرين، বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ও আত্র এলাকার সর্বস্তরের দিনদার মুসল্লি ভাইগণ, ইতিপূর্বেও আমি কয়েকবার আপনাদের খেদমতে আসছি এবং কিছু কথা আরজ করেছি। তো আল্লাহ তাআলা দয়া করে আজকেও নিয়ে আসছেন আপনাদের পক্ষ থেকে, আপনাদের ইমাম খতিব সাহেব আমাকে দাওয়াত দিছিলেন, তো সেই হিসেবে আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনাদের খেদমতে আসছি। আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন, আমাদেরকে মজবুত ইমানদার বানায় দেন এবং কাফেরদের সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদের দীন ইমানকে হেফাজত করেন। কোরআন সুন্নাত দৃষ্টিতে সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইমান, যাকে আরবিতে আকিদা বলে, যার বাংলা অর্থ কতগুলো বিশ্বাস, কতগুলো বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এখানে কতগুলো পয়েন্ট আছে না? আমি আল্লাহর উপর ইমান আনলাম, তার ফেরেশতা সমূহের উপর ইমান আনলাম, আসমানি যত কিতাব আল্লাহ নাজেল করছেন সবগুলোর উপরে ইমান আনলাম, মানতে হবে শুধু কোরআন, অন্যগুলো মানার দায়িত্ব নেই, কিন্তু বিশ্বাস করতে হবে যে এর আগেও আসমানি কিতাব নাজেল হয়েছে। এই কিতাব যাদের উপরে নাজেল হয়েছে তাদেরকে রসুল বলে, নবী বলে, সেই নবী রসুলদের উপরে ইমান আনলাম। তারপরে কিয়ামত দিবস, বিচার দিবসের উপরে ইমান আনলাম। আমাদের জিন্দগিতে, দুনিয়াতে যা কিছু ঘটতেছে এগুলো তকদিরের মধ্যে আল্লাহ তাআলা লিখে রাখছেন, লওহে মাহফুজে লিখে রাখছেন, ওইভাবে ঘটতেছে। বিপদ আপদ, নিয়ামত মুসিবত, এগুলো সব লেখা এবং সেখানে আমাদের কিছু করণীয় নেই। আপনার আমার নামে লেখা আছে, কালকে আপনার জ্বর হবে, এই জ্বর ঠেকানো যাবে না। কালকে ও মুখে অ্যাক্সিডেন্ট করবে, পাও ভেঙে দেবে, তো পাও ভেঙে দেবে। আর একটা হল আমরা যে কাজকর্ম করি এটাও লেখা আছে, কিন্তু সেটা তো আমরা জানি না। সেখানে আমাদের পুরা এখতিয়ার দেওয়া হয়েছে, অধিকার দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এলেম দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে। তুমি ভালোটাও করতে পারো, মন্দটাও করতে পারো, জান্নাতের রাস্তাও যেতে পারো, দোজখের রাস্তাও যেতে পারো। তুমি যেটা যাইবা আল্লাহ ওইটা তোমাকে শক্তি দিবেন। যেমন পাওয়ার হাউস বিদ্যুৎ সাপ্লাই করে দিয়ে রাখছে, আর আপনি কি ফ্যান চালাবেন আপনার ইচ্ছা, না লাইট জ্বালাবেন, না এসি চালাবেন, এটা পাওয়ার হাউস বলে দেবে না, এটা আপনার ইচ্ছা। তা আল্লাহ একটা শক্তি দিয়ে রাখছে আমাদেরকে, ভালো করলেও করতে পারি, খারাপ করলেও করতে পারি, তা আমরা আমাদের বিবেক ইচ্ছা দ্বারা করতেছি। এখন ভালো করলে জান্নাত, আল্লাহ খুশি, মন্দ করলে আল্লাহ নারাজ, জাহান্নাম লেখা আছে। কিন্তু কিন্তু লেখার জন্য আমরা করতেছি না, আমরা করব এটা আল্লাহ আগে থেকে জানেন। আমরা যা করব এটা আল্লাহ আগে থেকে জানেন, তাই লিখে রাখছেন। এখানে অনেক মানুষ গুমরা হয়ে যায়, আল্লাহ লিখে রাখছে আমি তো করতে বাধ্য। আরে তুমি কিনা পড়ে আসছো, তুমি তো করলা আগে তকদির পড়ে করছো, তো বাধ্য হইল কেমনে? এই জন্য লেখার জন্য করতেছি না, করতেছি তাই আল্লাহ লিখে রাখছেন। আল্লাহর এলেম বর্তমান সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে, অতীত সম্পর্কে এক সমান। উদাহরণ এরকম, একজন ডাক্তার বলল একটা রুগীকে, এনার চিকিৎসা দিয়ে কোনো লাভ হবে না, বাড়িতে নিয়ে যান, হয়তো তিন দিন বাঁচবে। ডাক্তাররা তো রোগের পরে একটা লোক কোন দিকে আগাইতেছে, কোন পর্যায়ে যাইতেছে, কোন স্তরে গেলে মারা যায়, এগুলো দেখতে 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 ডাক্তারদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে, বুঝছে না? সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলল, রোগীর লোকজন বলল তিন দিনের মতো বাঁচতে পারে, যা খাইতে চাই খাওয়াই দেন। ঠিকই তিন দিনের মাথায় উনি মারা গেলেন। তো ডাক্তার বলছিল তাই মারা গেছে না মারা যাবে এদিন আগে বুঝতে পারছে, বলেন না বলার কারণে মরে গেছে, না বললো তো মারা দিত। একটা ক্ষুদ্র ডাক্তার, সে তার অভিজ্ঞতা দিয়ে বলল, আল্লাহ তো মহান জ্ঞানের অধিকারী, তিনি আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে এই ভাগ্যলিপি তকদির লিখে রাখছেন। আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে, শুধু মানুষের না সমস্ত জীবজন্তু। আপনার আমার কাছে কঠিন মনে হয়, আল্লাহ কোরআনে জবাব দিচ্ছেন, অমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমি মাওলার জন্য কঠিন কিছু না। এই তাকদীর বিশ্বাস করতে হবে, বিশ্বাস করা ইমানের অংশ, কিন্তু এরপর ভরসা করে আপনি আমল করবেন না তা জায়েজ নেই, আমল করে যেতে হবে, ভালো কাজ করে যেতে হবে। আল্লাহ দায়িত্ব দিচ্ছেন আমাদের, নবীদের তরিকা বলেছেন, করে যেতে হবে। কি লেখা আছে দেখার দরকার নেই, লেখা আছে এটুক বিশ্বাস করেন। কি আছে আপনার নামে জান্নাত লেখা না দোজখ লেখা, ওটা আপনার জানার দরকার নেই, আপনি করণীয়টা করেন। তো হাসরে ময়দানে দেখা যাবে আপনার নামে কি লেখা, ওই জান্নাতের লিস্টের মধ্যে আপনার নাম। আর যে এই ভরসায় বসে থাকবে, আল্লাহ তো আগের তো সব লিখে রাখছে, এই লোকগুলো এই লোকের নামগুলো ভেস্তে যাবে, এই লোকগুলো দোজখে যাবে, আগে তো তোর লেখাই, আর কষ্ট করে নামাজ ফরজ পড়ার দরকার কি? যদি আমার নাম ভেস্তের তালিকায় থাকে তো ভেস্তে যাবো, দোজকের তালিকা থাকে তো দোজকে যাব, এই কথা বলে সে না নামাজ পড়ে, না রোজা রাখে, না কোরআন তেলাওয়াত করে, না হালাল হারাম বেশি চলে, কিচ্ছু করে না। এর ব্যাপারে কি দেখা যাবে হাসরের ময়দানে? এর নাম কোন খাতায়? জাহান্নামের খাতায়। যারা ওই আল্লাহর খাতার ভরসা না করে কাজ করতেছে, এদের নাম জান্নাতের লিস্টের মধ্যে। আর যারা আল্লাহর ওই খাতার উপরে ভরসা করে বসে আছে, এদের নাম কোথায়? জাহান্নামের লিস্টের মধ্যে। কাজ করতে হবে, আপনাকে কাজ করতে বলা হয়েছে, আপনাকে শুধু তকদির উপরে ইমান আনতে বলা হয়েছে, ওর উপরে ভরসা করে কাজ ছাড়তে বলা হয়নি। এই তকদির মানতে হবে। তারপরে আল বাস ইবাদাল মউত, মৃত্যুর পরে আবার সবাইকে জীবিত করা হবে, জিন্দগির হিসাব চাওয়া হবে। তোমাকে জিন্দগি দিছিলাম, কি করছো? যৌবন কাল দিছিলাম, কত শক্তি ছিল তোমার, যৌবন কাল কি কাজে লাগাইছিলা? ফরজ এলেম শিখছিলে কিনা? ফরজ এলেম, মাল কিভাবে কামাই করছিলে, কোথায় ব্যয় করছিলা, এইসব প্রশ্ন হবে। তো মৃত্যুর পরে আবার যে জীবিত করা হবে, এটা বিশ্বাস করতে হবে। হিন্দুরা মনে করে মৃত্যুর পরে আবার জন্ম নেয়। হ্যাঁ, যদি ভালো কাজ করে তো ভালো লোক হয়ে জন্ম নেয়, যদি খারাপ কাজ করে তো কুকুর শেয়াল হয়ে জন্ম নেয়। এটা হিন্দুয়ানি বিশ্বাস, এটা কুফুরি বিশ্বাস। আমাদের ইসলামে পুনর্জন্ম বলতে কিছু নেই। পুনর্জন্ম বলতে আবার দুনিয়া আসবে, এটা নেই। বাস, দুনিয়াতে কবরে গেছে, কবর থেকে হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানে উঠে বিচার আচার হবে, মিজান দাড়ি পাল্লায় মাপা হবে, এবারে কেউ বেসতে যাবে, কেউ দোজকে যাবে। কবরে যাওয়ার পরে আবার দুনিয়া আসবে, কিন্তু কোরআন শরীফে কয়েক জায়গায় আছে মানুষটা আবেদন করবে, আল্লাহ একটা মানুষ ফিরাই দাও, আমি একটু ভালো কাজ করে আসি, রব্বের জিউন, আল্লাহ ফিরাই দাও। আমাদের না, তোমাকে আমি এতটুকু হায়াত দেই নাই যে হায়াতে তুমি ইমান আমল ঠিক করতে পারতে, এটুকু সুযোগ কি তোমাকে দেই নাই? অবশ্যই দিছিলাম। কাজে দ্বিতীয়বার তোমাকে আর দুনিয়ায় ফেরাই দেওয়া হবে না। কাজে অনেকে মনে করে কোন কোন দিন নাকি রু আসে, আসে ঘোরাঘুরি করে, তাই রাত্রে তারা পানি টানি ফেলে না, ওই রুর গায়ে লাগবে। এইগুলো হিন্দুয়ানি আকিদা, তাদের দুনিয়া আসার আর কোন সুরত নেই। যে মারা গেছে, কবরে চলে গেছে, তার আর দুনিয়া আসার কোন সুরত নেই। তো এটাকে ইমানে মুফাসসাল বলে। এখানে সাতটা বিষয় আছে এবং প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা আছে। এই সাতটা বিষয়কে তার ব্যাখ্যা সহ বিশ্বাস করা, এর নাম হল ইমান। এর নাম কি?
ইমান।
সব বিশ্বাস করতে হবে, সাতটা বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা যে ব্যাখ্যা আছে কোরআন হাদিসে, ওই ব্যাখ্যা সহ কথার কথা আর রুসুলহি, এটা পয়েন্ট কি আছে? আর রুসুলহি, ওর ব্যাখ্যাটা আছে, তাম নবী রসুলগণ মাটির তৈরি মানুষ ছিলেন, কেউ নূরের তৈরি ফেরেশতা ছিলেন না, কেউ আগুনের তৈরি জিন ছিলেন না, সবাই কি ছিলেন? মাটির তৈরি। মানতে হবে কোন নবী রসুল গায়েব জানতেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। গায়েব জানলে জিব্রাইল আসার কি দরকার ছিল? অদৃশ্যের খবর যদি তারা জানবে, জিব্রাইল কি আনত? গায়েব জানে না, এবং তারা নিষ্পাপ ছিল। তমাম নবী রসুল কি ছিলেন? নিষ্পাপ ছিলেন, তারা উম্মতের জন্য মডেল। তারা গুনাহ করলে তো উম্মত গুমরাহ হয়ে যাবে, কিন্তু তাদের সবকিছু তো অনুসরণ করা হয়। কাজেই কোন কোন চিন্তাবিদ যে লিখছে যে সমস্ত নবী রসুলকে দিয়ে আল্লাহ কয়েকটা করে গুনায় কবিরা করাইছেন, নাউযু বিল্লাহি মিন যালিক, কখনো এই চিন্তাবিদের কথা বিশ্বাস করবেন না, আপনার ইমান থাকবে না। ইমান হল যে তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নেই। নবী রসুল মানবেন তো এটাও মানতে হবে, আমাদের নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের সিলসিলার সর্বশেষ ব্যক্তি, ওনার পরে আর কোন নতুন নবী আসার সুযোগ নেই, কোন নবী আসতে পারবেন না। তিনি বলেছেন আমি নবুয়তের বিল্ডিং এর শেষ ইট, এই ইটটা লাগার পরে নবুয়তের বিল্ডিং এ আর কোন জায়গা খালি নেই। এখন এদের গোলাম আহমদ কাদিয়ানি হ্যাঁ পায়খানার মধ্যে পড়ে মরছে, এদের নবুয়তের দাবি করল, এরা কই রাখবেন, বিল্ডিং এর জায়গাই খালি নেই। ঈসা আলাইহিসসালাম আসবেন, কিন্তু সেটা উনি ওনার ইনজিল প্রচার করার জন্য আসবেন না, নবী হিসেবে আসবেন না, সেটা এই উম্মতের একটা আলাদা ফজিলত আছে। পিছনে যত উম্মত গেছে সকল উম্মতের তুলনায় এই উম্মতের ফজিলত বেশি, দাওয়াতের কাজের কারণে বিশেষ ফজিলত আছে, ওই ফজিলতটা নেওয়ার জন্য আসবেন। তিনি এসে তার কিতাব প্রচার করবেন না, তিনি এসে আমাদের নবীজির কোরআন সুন্নাহ প্রচার করবেন। এবং খ্রিস্টানদেরকে কৈফিয়ত তলব করবেন, তোমরা একথা কোথায় পাইছিলে যে আমি আল্লাহর বেটা আল্লাহর ছেলে? আমি খ্রিস্টানরা তো আল্লাহর কাছে কোনো দোয়া করে না, তারা সব যীশু খ্রিস্টের কাছে দোয়া করে, আল্লাহর বেটা, বেটার কাছে চাইলে হয়ে গেল, বাপের কাছে চাওয়ার দরকার নেই। তো কই পেয়েছ আমি আল্লাহর বেটা কই পেয়েছ? আমি বলছিলাম আমি যে কয়েকদিন দুনিয়া ছিলাম কাউকে এই তালিম দিছিলাম, তখন খ্রিস্টানরা লজ্জিত হবে, কোন জবাব থাকবে না। তো দেখেন এক রসুলই মানতে দেবে আপনাকে কতগুলো কথা মানতে হলো, যারা মাটির তৈরি মানুষ তারা নিষ্পাপ, তারা গায়েব জানে না, এবং তাদের সিলসিলার শেষ ব্যক্তিকে মুহাম্মদ রাসূলুল্লাহ। কোন একটাও যদি বাদ দেন এই যে এইগুলো শাখাগুলো, তাও বেইমান হয়ে যাবে। মূলটা বাদ দিল বেইমান, মূলে যে শাখা বললাম ওইগুলো বাদ দিল বেইমান। মমিন থাকতে হলে সবগুলো মানতে হবে, আর বেইমান হইতে হলে যে কোনো একটা অস্বীকার করলে হবে, যে কোনো একটা। পাকিস্তান যখন কায়েম হল 47-এ, তখন পূর্ব পাকিস্তানের যে ধর্ম সচিব ছিল সে বহুত বড় পণ্ডিত ছিল, ইসলামী পণ্ডিত, আলেম না পণ্ডিত। তো সে বলত ইসলামে যে বিশ্বাস রাখতে বলা হয়েছে সবগুলো আমার বুঝে আসে, আমি বিশ্বাস করিও, কিন্তু আমান্তু বিল্লাহি ওয়া মালায়েকাতি, এই ফেরেশতার কথা বলা হয়েছে এইটা আমার বুঝে আসে না, ফেরেশতা আমার বুঝে আসে না, ফেরেশতা কি জন্য লাগবে? তার কথা হল আল্লাহ তো শক্তির কোনো কম নেই, ফেরেশতা দিয়ে কি করুন? এখন আপনি ফতোয়া আনেন এই 7টা পয়েন্টের একটা পয়েন্ট কি ফেরেশতা? কিন্তু আমান্তু বিল্লাহি ওয়া মালায়েকাতি, আমাদের প্রত্যেকের সাথে দুইজন ফেরেশতা আছে, আমাদের জান কবজা করার জন্য ভিন্ন ফেরেশতা আছে, জান কবজা করার জন্য, এছাড়া আমাদের পাহারা দেওয়ার জন্য ভিন্ন ফেরেশতা আছে, কোরআন শরীফে আয়াত আছে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, সূরা তারিকের মধ্যে অত রকম ফেরেশতা কাজ করছে। এক ফেরেশতা সিংহ হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে, ফু দিবে তো কেয়ামত কায়েম হয়ে যাবে, তো ফেরেশতা। আর এক ফেরেশতা ওহী আনার দায়িত্বে, তো ফেরেশতা মানতেই হবে, এই লোকটা মানত না, তো এটা আমার বুঝে আসে না। আপনি ফতোয়া তলব করেন দুনিয়ার যে কোনো হক্কানি আলেমের কাছে, যে এই লোক সব মানে, একটা মানে না, এনার কি হুকুম? যে কোনো মুক্তি ফতোয়া দিবে ওনার ইমান নেই, কি নেই? ইমান নেই। ফেরেশতার কথা কোরআন শরীফে কত জায়গায় আছে, কাম মিন মালাকিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলতেছে কত লক্ষ লক্ষ ফেরেশতা আমি আসমান জমিনে রাখছি, কাম মিন মালাকিন, কত লক্ষ লক্ষ কোরআন শরীফে আয়াত। যাই হোক, এই ইমানটা হল সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ইমানটা এমন একটা জিনিস যে এই ইমানটা যদি কারোর খাঁটি হয়, নির্ভেজাল হয়, শেরেক মুক্ত হয়, তো তার কোনো আমল থাকুক বা না থাকুক, সে কোন এক সময় বেহেশতে যাবেই যাবে। আমল থাকলে প্রথম চান্সে যাবে, আমল না থাকলে আল্লাহ মাফও করতে পারে, যদি নাও করে তো নির্দিষ্ট সময়, আমলের ধরুন নির্দিষ্ট একটা মেয়াদ দোজখ ভোগ করার পরে সে ইমানের জোরে কি হবে? যাদের সামান্য আমলও আছে, সামান্য আমল বালুকণা বরাবর, এরাও কারণ না কারোর সুপারিশে বেরোয় আসবে এক এক সময়। এরপর আল্লাহ জিজ্ঞেস করবে আর কেউ বাকি আছে যারা সুপারিশকারী, নবী রসুল আলেম উলামা শহীদ, এদেরকে জিজ্ঞেস করবে যে আর কেউ বাকি আছে দুজনকে যার জন্য তোমরা সুপারিশ করতে পারো? তো ওরা বলবে যে না, আর কেউ বাকি নেই, আর কেউ বাকি নেই, যা ছিল আমরা আপনাকে বলে বলে সব নিয়ে আসছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে না, আরো কিছু লোক আছে, এইগুলো তোমরা বুঝবা না, তাদের কোনো আমল নেই, শুধু কলবের মধ্যে বিশ্বাস আছে, তো বিশ্বাসটা আর তোমরা দেখতে পাইবা না। তাদের কলবের মধ্যে কি আছে? বিশ্বাস, সঠিক বিশ্বাস আছে, বিশ্বাস তো কেউ দেখতে পায় না, আল্লাহ দেখতে পায়। তো স্বয়ং রব্বুল আলামিন নিজের কুদরত দ্বারা ওই লোকগুলোকে বের করবেন, এবং ওদের নাম দেওয়া হবে উতাকা উর রহমান, এরা রহমান কর্তৃক আজাদকৃত। উতাকা উর রহমান বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফেও আছে। তারা একদম জ্বলে পড়ে কয়লা হয়ে গেছে, পরে জান্নাতের আগে একটা নদী আছে, এই নদীর নাম হল নাহরুল হায়াত। নদীর নাম কি? নাহরুল হায়াত। এই আল্লাহ নিজে তাদেরকে বের করে আনলেন, কেউ তাদের জন্য সুপারিশ করে নাই, ওদের এক জাররা আমলও নেই, শুধু ইমান আছে। ওদেরকে ওই নদীতে ফেলা হবে, এই নদীর এইরকম বরকত, এই নদীর পানির ওসিলায় একদম ফ্রেশ তাজা মানুষ হয়ে যাবে। এরপর আল্লাহ তাদেরকে বেহেশতে দাখিল করে দেবে। ইমান এমন এক জিনিস, শুধু ইমান দিয়েও কি হলো, এই লোকগুলোর কোন আমল ছিল না, কেউ তাদের জন্য সাফাত করে নাই, স্বয়ং রব্বুল আলামিন বের করতেছে। অন্য তো বলে দিছে আর কেউ নেই সাফাত করার মতো, আর কেউ নেই, আল্লাহ কইতে যে আছে ওটা তোমরা বুঝবা না, আমল থাকলে তোমরা বুঝতে পারছো, আমল দেখা যায়, কিন্তু ইমান দেখা যায়, এটা হলো সবচেয়ে বড় জিনিস। আর ইমানের মধ্যে যদি ত্রুটি থাকে, কোন শেরেক মিশানো থাকে, তাহলে ওই ইমানের কোনো দাম নেই, ওই ইমানের দ্বারা জান্নাত পাওয়া যাবে না। যারা মাজারে মাজারে ঘুরে, মাজারে প্রার্থনা করে, বিভিন্ন জিনিস চায়, তারপরে মাজারে মান্নত করে, মাজারে সিজদা করে, মাজারে তওয়াব করে, আছে না অনেক মুসলমান, হ্যাঁ আজমির যেতিস ওই যে সিজদা করতিস, তো কোন কবরবাসীকে সিজদা কার পাও না, আল্লাহ। এটা আপনি কবরবাসীকে দিলেন, সেরেক হয় নাই? প্রার্থনা দোয়া তাকে ইবাদতের মগজ বলা হয়েছে, খালি ইবাদত না, ইবাদতের মগজ, কার পাও না, সেই প্রার্থনা আপনি কবরবাসীকে দিলেন, সেরেক হল না? তারপরে মান্নত ইবাদত আল্লাহর পাও না, আপনি সেই মান্নত মানলেন মাজারের নামে, এটা সেরেক হল না? আল্লাহর কাজে অন্যকে শরিক করা, এটি তো সেরেক, যেটা আল্লাহর প্রাপ্য তার মধ্যে অন্য কাউকে শরিক করা, এটাই কি সেরেক? যদি বলে যে রসুল গায়েব জানে, গায়েব জানা তো একমাত্র আল্লাহর কাজ, আপনি মনে করলেন যে রসুল গায়েব জানে, তাহলে রসুলকে নিয়ে আল্লাহর কুরসিতে বসাই দিলেন, আল্লাহর স্থলে বসাই দিলেন, সেরেক হয়ে গেল। সেরেক হয়ে গেলে কোরআন শরীফ আছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোরআন আয়াতের মধ্যে আসছে যে ব্যক্তি শেরেক করবে জান্নাত তার জন্য হারাম। আর এক আয়াতে আছে, ইন্নাল্লাহ লা ইগফিরু আই ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এতে কি বলতেছে, ইন্নাল্লাহ লা ইগফিরু আই ইউশরাক বিহি, আল্লাহর সাথে কোন শেরেক যদি তোমরা করো, এটা আল্লাহ কশিন কালও মাফ করবেন না। শেরেক বাদে অন্য কোন পাপ যদি করো, তওবা করলে তো মাফ হবেই, আল্লাহ দয়া করো মাফ করতে পারে, কিন্তু শেরেক মাফ করবেন না, কোরআনের একাধিক আয়াতে তিনি জানাই দিচ্ছেন। আল্লাহর ক্ষমতা আছে, মাফ করতে পারেন, তার ক্ষমতা কেউ কেড়ে নেয় নাই, কিন্তু তিনি করবেন না, শেরেককে মাফ করবেন না। আল্লাহ সবকিছু বরদাস্ত করেন, শেরেক বরদাস্ত করেন না। এজন্য আমি অনুরোধ করব যে এই আকীদা বিশ্বাসের যে কিতাব আছে, আমার লেখাও একটা কিতাব আপনাদের কাছে থাকতে পারে বাংলাতে, কিতাবুল ইমান, কিতাবুল ইমান, আপনাদের কোনো লাইব্রেরি আছে যেন আমার কিতাব পত্র পাওয়া যায়? সব কিতাব রাখবেন, আমার তো অন্তত 30-40টা কিতাব, যে কেউ পড়বে নিয়ে পড়বে, কিনতে চাইলে কিনতে পারবে, এই ব্যবস্থা রাখবেন। এটা একটা বিরাট তবলিগ, কিতাব মানুষের কাছে পৌঁছানো বিশাল তবলিগ, নিরাপ তবলিগ। তো বলতেছিলাম কিতাবুল ইমান, এটা মসজিদে মসজিদে ঘরে ঘরে তালিম হইতে হবে। ঘরে বুড়া বাপ মা আছে না, তাদের কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, কবরে যাওয়ার আগে তারা যদি সঠিক বিশ্বাসগুলো না জানতে পারে আর গলত ইমান নিয়ে যায়, তো তাদের মাপ পাওয়ার কোনো ব্যবস্থা আছে? কোনো ব্যবস্থা, ঘরে ঘরে তালিম করতে হবে, মসজিদে মসজিদে তালিম করতে হবে, মসজিদে ফাজাইলের তালিম হয়, মসজিদে মাসাইলের তালিম হয়, মসলা মাসাইল, কেন ইমানের তালিম হইতে পারে না? ইসলামের সবচেয়ে যেটা জরুরি এটা তালিম হইতে পারে না, কিন্তু আমাদের উম্মতের সবচেয়ে বড় ভুল এটা যে আমি তো দেখি নাই কোন মসজিদে আছে কিনা মসজিদগুলোতে ইমানের তালিম নেই, মুসলমানদের মসজিদগুলোতে ইমান বা বিশ্বাসের তালিম নেই। সবাই মনে করতেছে মুসলমানের ঘরে আসছে এত মুসলমান, অথচ এটা কোন পৈতৃক সম্পত্তি না, মুসলমানের ঘরে আসলে সে মুসলমান এই কথাটাই গলত। বাপের ইমান ছেলের জন্য প্রযোজ্য না, ছেলের ইমান বাপের জন্য প্রযোজ্য না, মায়ের ইমান মেয়ের জন্য খাটবে না, মেয়ের ইমান মায়ের জন্য খাটবে না, প্রত্যেককে আলাদাভাবে ইমান শিখতে হবে। পৈতৃক সূত্রে হয় না এটা, আমরা তো পৈতৃক মনে করে বসে আছি, ইমান শেখার কোন জরুরত মনে করতেছি না, বহুত বড় ভুল, বহুত বড় ভুল। আর এই ইমানের তালিম আমাদের দেশে না থাকায় বক্তারা বক্তৃতা করে না, মসজিদেও তালিম হয় না, এই ফাঁক দিয়ে যত বাতিল ফিরকা সব আমাদের দেশে ঢুকছে। ইমানের তালিম যদি হইত তো জনগণ কোন বাতিল গ্রহণ করত না। আমার দেশে কাদিয়ানি নেই, আছে কেনা কাদিয়ানি? যারা পাকিস্তানের কাদিয়ানি শহরে একজনকে নবী মানছে মানে কাফের হয়ে গেছে, আছে না? যদি আগের থেকেই তালিম থাকত যে আমাদের নবী শেষ নবী, তারপরে আর কোন নবী আসতে পারে না, যে কেউ নবুয়তের দাবি করবে সেও কাফের, যদি তার কাছে কেউ দলিল চায় যে তুমি নবী দলিল কি, সেও কাফের। দলিল চাওয়ার অর্থ হল দলিল দিতে পারলে আমি মানব, না দিতে পারলে মানব না, তো দলিল করতে দিবে। এই তালিম থাকলে এই ফেতনা থাকত, কাদিয়ানি ফেতনা থাকত। আচ্ছা, আর তাতে রেজবি ফেতনা, রেজবি ফেতনা, যারা বলে নবীদি নূরের তৈরি, নবীদি আলিমুল গায়েব, গায়েব জানেওয়ালা, ওই ইমানের কিতাবে পরিষ্কার লেখা আছে গায়েব একমাত্র আল্লাহ জানে, এবং নবীদি মাটির তৈরি মানুষ, মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, এটা কোরআনের আয়াত। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, কোরআনের আয়াত। পার্থক্য এখানে ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না, পার্থক্য এখানে। যদি ইমানের তালিম থাকত এই দ্বারা নূরের তৈরি করতেছে, নবীদিকে গায়েব জানেওয়ালা করতেছে, হ্যাঁ, এই গ্রুপটা আমাদের দেশে জন্ম নিত না। তারপরে ইমানের কিতাবে লেখা আছে তাম নবী রসুলগণ নিষ্পাপ। তাহলে এখন যেটা ফেরকা বেরোয়েছে, জনৈক চিন্তাবিদের অনুসারী, জনৈক চিন্তাবিদের অনুসারী, যে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা গুনায় কবিরা করাইছে, আর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। কোরআন যাদেরকে সত্যের মাপকাঠি ঘোষণা করছে একাধিক আয়াতে, এই চিন্তাবিদের অনুসারীরা বলতেছে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। যদি ইমানের কিতাবে তালিম থাকত, যদি মাহফিলে ইমানের বয়ান হতো যে নবী রসুল নিষ্পাপ, তাহলে এই গ্রুপটা পয়দা হতো, যে গ্রুপটা বিশ্বাস করতেছে যে প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ কয়েকটা গোনা করাইছে, আর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না। নবীদি বলে গেছেন আমার সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তারা নক্ষত্র সমতুল্য, প্রত্যেকে নক্ষত্র সমতুল্য, তাদের যাকে ফলো করবা হেদায়ত পেয়ে যাইবা। একদিনই বলে গেছেন আমার সাহাবায়ে কেরামের যে সমালোচনা করবে তার উপরে আল্লাহর লানত। ওই গ্রুপটা তো সমালোচনা করে, ওই গ্রুপটা বলে বেড়ায় উসমান গনি স্বজন প্রীতি করছে, হযরত মুয়াবিয়া রাজতন্ত্র কায়েম করছে, সব মিথ্যা ইতিহাস, সব মিথ্যা ইতিহাস। আমি এইসব কথাগুলো উত্তর দেওয়ার জন্য একটা বই লিখছি, এই বইটার নাম হল ইসলামী খিলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। ইসলামী খিলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস দেখাচ্ছি, এই কথাগুলো একদম পুরো মিথ্যা। উসমান গনি স্বজন বৃদ্ধি করছে, মুয়াবিয়া রাজতন্ত্র কায়েম করছে, সব কথাগুলো মিথ্যা। আপনাদের এই অল্প সময় তো ব্যাখ্যা দেওয়া যাবে না, আপনারা মেহরবানি করে এই কিতাব পড়েন, পড়ে দেখেন। ওগুলো ইহুদিদের লেখা ইতিহাস। খ্রিস্টানদের লেখা ইতিহাস, ওইসব ইতিহাসগুলো তারা ইংরেজিতে লিখছিল, সেগুলো বাংলা করা হয়েছে, সেগুলো বিভিন্ন ভার্সিটিতে ইসলামিক স্টাডিজ নামে পড়ানো হয়। ইসলামিক স্টাডিজে যে ইসলামের বিষয়গুলো পড়ানো হয়, ওর মূল লেখক কিন্তু মুসলমান না, কোন ইহুদি না হয়, কোন শিয়া না হয়, কোন খ্রিস্টান, তারা ইসলামের উপর বই লিখছে, সেইগুলোর উপর ডিগ্রি দেওয়া হয়েছে। শিয়াও একটা কাফের ফেরকায় নেই, ইরানি শিয়া, আমার দেশেও শিয়া আছে, 10 মহরম মিছিল বের করেন না, তাজিয়া মিছিল, এরাও কাফের। কি জন্য? একটা ভুলের কারণে, ওরা আমাদের এই কোরআনকে অরিজিনাল কোরআন মানে না। ওরা বলতে যে এটা হযরত উসমান গনির লেখা কোরআন, এ কথা বলতেছে। তো অরিজিনালটা কই? অরিজিনালটা আমাদের 12তম ইমামের কাছে আছে, উনি মেঘের মধ্যে আছেন, উনি কিয়ামতের আগে যখন নামবেন তখন ওটা লয়ে আসবেন। তাহলে এখন আমরা কি পড়ব? কি গাঁজা করে কথা, 12তম ইমাম মেঘের মধ্যে আছে, উনার কাছে অরিজিনাল কোরআন, সেই কোরআন শরীফে নাকি 17,000 আয়াত, আমাদের কোরআন শরীফ তো 6,236টা আয়াত। এটা একটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে, আমরা যদি কথায় কথা বলি 6,666, এটা একটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। আসল কথা হল 6,236। আপনার ঘরে কোরআন শরীফ আছে, ক্যালকুলেটর নিয়ে বসেন, প্রত্যেক সুরা শুরুতে বাংলাতে লেখা আছে, সুরা বাকারা এত আয়াত, সুরা আল ইমরান এত আয়াত, সুরা নিসা এত আয়াত, ওই আয়াতগুলো যোগ দেন, দেখেন 6,600 হয় নাকি। কোথেকে কিভাবে প্রসিদ্ধ হয়েছে? আগের যুগে তো বড় আলেম ছিল না, ওই দূর দরাজ থেকে কোন জায়গার থেকে কেউ আসে কিছু শিখাইছে, কাপন দাপন করছে। এখন যেটা মাদ্রাসা দেখতেছেন, আলেম ওলামা দেখতেছেন, বাংলাদেশে মুফতি তৈরি হইতেছে, এটা তো আগের যুগে ছিল না, তখন এসব উল্টা উল্টা হয়ে গেছে। এই 6,666 নবীজির জন্ম তারিখ, মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল, ভুল। জন্ম তারিখ 8 রবিউল আউয়াল সোমবার, মৃত্যু তারিখ 1 রবিউল আউয়াল সোমবার। মৃত্যু তারিখ কত? 1 রবিউল আউয়াল। আর একটা দুর্বল কল আছে, মতবাদ আছে, 2 রবিউল আউয়াল সোমবার। শক্তিশালীটা হল পয়লা। এই ব্যাপারে যদি হাদিস দেখতে চান, ইশাতুস সুন্নাহ নামক কিতাবে আমি অনেকগুলো হাদিস পেশ করছি এই কথা সাপোর্টে, আমার বানানো কথা না, হাদিস দ্বারা দেখে নেন ইশাতুস সুন্নাহ কিতাবে। এখন 12টা আসলো কোথেকে? আল্লাহ মালুম কোথেকে আসছে আমি জানি না, তা আমার যত ধারণা ওই যে বলছিল 1 রবিউল আউয়াল অবলিক, কেউ কেউ কইছে 2 রবিউল আউয়াল সোমবার, সোমবার ঠিক আছে, যদি 1/2 ছিল, এই পরবর্তীকালে প্রিন্টিং মিস্টেক হয়ে অবলিক গায়েব, অবলিক কি হয়েছে? গায়েব হয়ে গেছে। এখন 1/2 কি হয়ে গেছে? যত বেদাতি ভণ্ড আছে, এ 12 লয়ে লাভালাভি করতেছে, ও তো 12তে কিচ্ছু না, 12তে কিচ্ছু না। যদি চান যে আমি এটা হিসাব করে বের করব, আমি কারো কথা মানি না, তা আপনি এটা হিসাব করে বের করতে পারেন। জিলহজ মাসে নবীজি হজ করলেন, ওই বছর 9 জিলহজ আরাফা শুক্রবার ছিল, নবীজি বিদায় হজ করলেন 9 জিলহজ কি বার ছিল, তাহলে আপনি 9 দিয়ে নিচে শুক্রবার লেখেন, তারা 10 দিয়ে নিচে শনিবার লেখেন, লিখতে লিখতে যান, এইভাবে জিলহজ শেষ করেন। এরপর নবীজি 2 মাস বাঁচছেন, জিলহজের পরে কয় মাস বাঁচছেন, মুহররম সফর, এখন কোন মাস, এখন সফর, আজকে 3 তারিখ না 4 তারিখ, এখন সফর চলতেছে। তো নবীজি হজের পরে মাত্র 2 মাস বাঁচছেন, মুহররম সফর, তাহলে আপনি ওইভাবে লিখতে লিখতে চলে যান, আরবি মাস হয় 29 হয় না 30 হয়, ওইভাবে নিচে লেখেন তারিখ দেন, আর নিচে বার লেখেন। এই 2 মাসের পরে আসবে কি, রবিউল আউয়াল, তার দেখেন তো রবিউল আউয়ালের 12 তারিখে সোমবার পড়ে কিনা, সোমবার যে মৃত্যু হয়েছে এটা তো বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত, হুজুরের মৃত্যু সোমবারে হয়েছে। আপনি ওইভাবে তো হিসাব করে আসবেন, ওই যে 9 জিলহজ থেকে হিসাব করে আসে, দেখেন তো 12 তারিখে কোন সোমবার পড়ে কিনা, সোমবার 1 তারিখ পড়ে, 8 তারিখ পড়ে, আর 16 তারিখ পড়ে, 12 তারিখ কোন সোমবার পড়ে না। আপনি হিসাব করে আসেন, আপনি বুঝতে পারবেন যে এটা মন গড়া কথা, ভুয়া কথা কিভাবে প্রসিদ্ধ হয়ে গেছে। যাই হোক, অনেক ভুল আমাদের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে। আমি যেটা বলতেছিলাম যে ইমান আকিদা বিশ্বাস এর মাহফিলে বয়ান নেই, মসজিদে তালিম নেই, এই তালিমের অভাবে আমাদের দেশে বিভিন্ন বাতিল ফেরকা শিকড় কাটছে, কাদিয়ানি ফেরকা তৈরি হয়েছে, শিয়া ফেরকা তৈরি হয়েছে, রেজবি রেজবি ফেরকা যারা রসুল্লাহকে নূরের তৈরি বলে, গায়েব জানেওয়ালা বলে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করে, এ ফেরকা তৈরি হয়েছে, তারপরে নবীদের ভুল ধরনেওয়ালা এক ফেরকা তৈরি হয়েছে, হ্যাঁ, তারপরে কোরআন, এ আমাদের এই কোরআন অস্বীকারী এক ফেরকা তৈরি হয়ে গেছে, কোরআন অস্বীকারী অনেক লোক তৈরি হয়ে গেছে ভার্সিটিতে, ওখানে তাদের পত্রিকা চলে নিউজ লিটার, পত্রিকার নাম কি, নিউজ লিডার, শিয়াদের পত্রিকা, এই পড়ে পড়ে অনেকে শিয়া হয়ে গেছে। এই ইমান আকিদার তালিম না থাকার দরুন 8-10 বাতিল তৈরি হয়েছে, 8-10 বাতিল তৈরি হয়ে গেছে। এই জন্য ইমান আকিদার তালিমকে ব্যাপক করতে হবে, খুব ব্যাপক করতে হবে। কিসে ইমান চলে যায়, শেরেক কাকে বলে, শেরেক করলে ইমান নষ্ট হয়ে যায়, শেরেক কি জিনিস জানতে হবে। উপরে আল্লাহ আছে, আপনি নিচে হিল্লা আছেন, বলে না অনেকে, এটাই তো শেরেক, হিল্লা কি করব, যা করার আল্লাহ করব, হিল্লা টিল্লা কিছু নেই। তাহলে এবার দেখলাম জনৈক নেতার পক্ষ থেকে সবাইকে দুর্গা পূজা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে, সবাইকে, সমস্ত মুসলমানদেরকে, সবাইকে, পুরা বাংলাদেশবাসীকে দুর্গা পূজায় যাওয়ার অনুরোধ করা হয়েছে। এ দাওয়াত দিলেও তার ইমান থাকবে না, যাবে তারও ইমান থাকবে না, এগুলো কুফুরি কথা, এগুলো শেরেকি কথা। এই জন্য ইমানের তালিমের বিকল্প নেই। এই একটা কথা আপনারা খুব ভালো করে বুঝে রাখেন, ইমানের তালিম ঘরে ঘরে চালু করতে হবে, আর কিছু হোক বা না হোক, ইমান সহি হোক, আমলের ত্রুটি ক্ষমাযোগ্য, ইমানের ত্রুটি ক্ষমাযোগ্য না। আল্লাহ আমাদেরকে এই ইমানের উপরে আকিদা বিশ্বাসকে সহি করার জন্য তৌফিক দান করেন। সহি ইমান নিয়ে যেন জীবন কাটাইতে পারি, সহি ইমান নিয়ে যেন দুনিয়াতে যেতে পারি। কোরআনের বিভিন্ন আয়াত ঘাটাঘাটি করলে দেখা যায় আল্লাহ বিভিন্ন আয়াতে কাফেরদের মনোভাব উল্লেখ করছেন, মুসলমান বাদে আর যা আছে সব কাফের, মুসলমান বাদে যা আছে, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, জৈন বলেন, বৌদ্ধ বলেন, সব কাফের। এবং নবীজি বলেছেন যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তোমাদের ধ্বংসের ব্যাপারে সকল কাফের একমত, সকল কাফের তোমাদের ধ্বংসের ব্যাপারে একমত। এই জন্য একটা এনজিও হয়েছে, কাফেরদের একটা এনজিও হয়েছে আমাদের বাংলাদেশে, আমাদের ছেলেদেরকে হ্যাঁ বিভিন্ন দেবতার নাম কয়ে খাবার টাবার দিচ্ছে একটা এনজিও। তাদের স্লোগান হল পৃথিবীকে মুসলমান মুক্ত করো, সবাই পৃথিবীতে থাকবে মুসলমান থাকতে পারবে না। এই এনজিওর স্লোগান হল পৃথিবীকে মুসলমান মুক্ত করো, এই এনজিওর স্লোগান। আপনার তো শুনতেছেন খালি ভারতে হ্যাঁ জয় শ্রীরাম না কইলে পেটাই দিছে, আর ওরা আমাদের দেশে এগুলো বলাই দিছে, আমাদের স্কুলের বাচ্চাদেরকে এগুলো বলাই বলাই খাবার দিচ্ছে, বেঈমান বানানোর চেষ্টা করতেছে। যত প্রভাবশালী হিন্দু আছে সব এটা সদস্য। যাই হোক, কোরআনের বিভিন্ন আয়াত দ্বারা বোঝা যাচ্ছে তারা আমাদেরকে বেঈমান করার জন্য তৎপর। বিভিন্ন আয়াত, একটা দুটা না, আমি কোন কিতাবের জন্য 10-12 আয়াত এক জায়গায় করছি ওদের মনোভাব তুলে ধরার জন্য। একটা আয়াত আমি এইমাত্র পড়লাম, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু, তারা মনে প্রাণে চায় তোমরা কাফের হয়ে যাও যেমন তারা কাফের হয়ে গেছে, তোমরা কাফের হয়ে যাও যেমন তারা। তাদের মনোভাব বুঝতে পারলেন না এই আয়াত দ্বারা, বুঝতে পারলেন? অলান তরদ আনকালে ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এই আয়াতে আল্লাহ বলতেছেন যে কোন কিছু দিয়ে এই কাফেরদেরকে খুশি করতে পারবা না, যতক্ষণ তোমরা মুসলমানিত্ব না ছাড়ো, তাদেরটা গ্রহণ না করো, তারা তোমাদেরকে বিশ্বাস করবে না। অলান তার্জ কশিন কালে তোমাদেরকে বিশ্বাস করবে না, তাদের ধর্ম গ্রহণ করা পর্যন্ত। তাদের মনোভাব বোঝা গেল না? হ্যাঁ, আর একটা আয়াত বলি, তারা মনে প্রাণে চায় তোমরা বিপদে থাকো, তোমরা মুসলমানেরা বিপদে থাকো। কদ বাদাতিল বাগযাউ মিন আফওয়াহিহিম, তোমাদের প্রতি যে বিদ্বেষ আছে এটা কোন সময় তাদের মুখ ফসকে বের হয়ে যায়, বলতে চায় না, মুখ ফসকে বের হয়ে যায়। কদ বাদাতিল বাগযাউ, বাদাত মানে কি? বের হয়ে যাওয়া, অনিচ্ছায় বের হয়ে যাওয়া। বাগযাউ মানে দুশ্মনী। কদ বাদাতিল বাগযাউ মিন আফওয়াহিহিম, আফওয়া মানে মুখ। আমেরিকার এক প্রেসিডেন্ট বলছিল আর বেশ আগে, বলছিল 2000 সাল নাগাদ পৃথিবীর সবচেয়ে মৌলিক সমস্যা হল ইসলাম। পৃথিবীর মৌলিক সমস্যা হল ইসলাম। তাহলে মুখ দিয়ে বেরোলো কিছু? মুখ দিয়ে বেরোলো কিছু? বেরোতে থাকে, আমাদের বিরুদ্ধের কথা বেরোতে থাকে। আল্লাহ বলতেছেন অমা তুখফি সুদুরুহুম আকবার, আর তাদের দিলের মধ্যে যেটা আছে তোমাদের প্রতি বিদ্বেষ, ওটা তো ভয়ঙ্কর। মুখ দিয়ে একটু একটু বের হয়, কিন্তু দিলেরটা কি আরো ভয়ঙ্কর। সামনে বলতেছে তোমাদের কোনো বিপদ আসলে তারা ঈদ পালন করে, আর তোমরা কোনো নিয়ামত পাইলে, বড় কিছু পাইলে, হ্যাঁ, তাদের মুখ কালো হয়ে যায়। মুসলমানদের যদি কোনো নিয়ামত হাসিল হয় তো কাফেরদের মুখ কি হয়ে যায়? কালো হয়ে যায়। যাক, কালো হয়ে গেলে যাক, কিন্তু আল্লাহ তো ইসলামকে রক্ষা করবে। একাতে আল্লাহ বলছেন তারা ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভাইতে চায়, হবে না, আমি ইসলামের আলোকে আরো বেশি করে প্রজ্বলিত করব। ফুৎকার দিয়ে ইসলামের আলোকে নিভাই দিতে চায়, আমি আল্লাহ ইসলামকে আরো মজবুত করে দিব। কত ষড়যন্ত্র করবে, আমরা যদি মুসলমান হইতে পারি সমস্ত ষড়যন্ত্র আল্লাহ নস্যাৎ করে দিবে। অমাকার ও অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ মুসলমানদেরকে আশ্বস্ত করছে তোমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হবে, তোমাদের ধ্বংসের জন্য সবসময় ষড়যন্ত্র চলবে, তোমরা ঘাবড়াও না, তোমরা আমার দিনের কাজ করো, আমি সমস্ত ষড়যন্ত্র, আমি রব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্রের মোকাবেলা করব, ওই ষড়যন্ত্র বানচাল করে দিব, আমি ষড়যন্ত্র বানচাল করে দিব। আল্লাহর বানচাল করতে কি লাগে? ড্রোন পাঠাইবে বোমা ফেলতে? তো ড্রোন নিজেই পড়ে দেবে। ড্রোন পাঠাইবে বোমা ফেলতে? ড্রোন নিজেই পড়ে দেবে, সব আল্লাহর হাতে। এই জন্য আমাদের আল্লাহর পথে থাকতে হবে। এই যে সুরা ফাতিহা পড়ি আমরা ডেইলি 32 বার পড়ি, এর শেষ আয়াতটা কি? শেষ আয়াতটা গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আল্লাহ ইহুদি খ্রিস্টানদের রাস্তা থেকে, তাদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে রক্ষা করো। ডেইলি আপনি আমি 32 বার দোয়া করতেছি ওদের ষড়যন্ত্র থেকে হেফাজতে থাকার জন্য। ডেইলি কয়বার? 32 বার। ডেইলি এতবার কেন করা দরকার? এতবার আল্লাহ স্মরণ করাই দিচ্ছে, ওদের ষড়যন্ত্র কিন্তু চালু আছে, তোমরা মুসলমানরা সতর্ক থেকো, তোমরা মুসলমানরা সতর্ক থেকো, ঘুমায় থাকো না। ওরা কোন দিক দিয়ে কি ক্ষতি করতেছে, কোন দিক দিয়ে কি ক্ষতি করতেছে খেয়াল করো, কোন দিক দিয়ে তোমাদেরকে বেইমান বানাই দিছে। এই উত্তরবঙ্গে বর্ডার এলাকায় কত শত শত মুসলমানকে খ্রিস্টান বানানো হয়ে গেছে। উত্তরবঙ্গে, হ্যাঁ, এই যে নীলফামারি, লালমনিরহাট, পঞ্চগড়, এসব বর্ডার এলাকায় না কোনো মাদ্রাসা আছে, না কোনো মসজিদ আছে, না কোনো তবলিগ জামাত যাইতে পারে, এইসব জায়গাগুলো ওরা বেছে নাই, আলেম ওলামা নেই, নিয়ে তাদের সামান্য চিকিৎসা করে সামান্য টাকাটুকু দিয়ে কি করে খ্রিস্টান বানাই ফেলবে। আমি ওই এলাকায় এখানে বয়ান করতে গেছিলাম, তো মেইন রাস্তার পাশেই একটা হাসপাতাল আর একটা গির্জা, মেইন রাস্তার সাথে তা আমার মাইক্রোতে তো অনেক লোকজন ছিল আমার সাথে থাকে, আমি বললাম তর্জমা করেন তো, একই সাথে গির্জা এবং হাসপাতাল তর্জমা করেন। আমারে বলতে আমরা তো তর্জমা করতে পারি না, আপনি করেন। তর্জমা হলে এই তোমরা আমাদের হাসপাতাল থেকে চিকিৎসা নাও, নিয়ে আমাদের গির্জা এসে খ্রিস্টান হয়ে যাও। বুঝছেন তর্জমা? আমাদের হাসপাতাল থেকে চিকিৎসা নাও, নিয়ে আমাদের গির্জা এসে খ্রিস্টান হয়ে যাও। কত কষ্ট করে নবী দিয়ে উম্মত বানাই গেছেন, আমাদের অলসতার কারণে, বেখেয়ালের কারণে সেই উম্মত এখন কয়েক টাকার বিনিময়ে, আমার কাছে কয়েকদিন খবর আসছে জিনাইদা এলাকায় 50,000 টাকার বিনিময়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হয়েছে। ইমানের দাম কি 50,000 টাকা? যারা বরাবর ইমান যাকে আছে তাকে এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দেওয়া হবে। এই দুনিয়া সমান 11 গুণ বড় জান্নাত দেওয়া হবে যারা বালুকণা বরাবর বিশ্বাসদার আছে। সেখানে 50,000 টাকায় তারা আমাদের ইমান কিনতেছে। ওই এলাকায় মাদ্রাসা নেই, ওলামা নেই, বুঝানোর কেউ নেই। এইভাবে কিন্তু তাদের সংখ্যা অনেক বেড়ে যেতেছে, অনেক বেড়ে যেতেছে। এই রোহিঙ্গাদের মধ্যে এই এনজিওরা কাজ করে করে, ওরা মুসলমান, এরা কাজ করে করে বহু রোহিঙ্গারে ইতিমধ্যে খ্রিস্টান বানাই ফেলছে। ওদের সংখ্যা বাড়াইতেই আছে। তাদের 1 নম্বর চেষ্টা হল আমাদেরকে বেঈমান করা। সূরা ফাতিহাতে ডেইলি 32 বার আপনি আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। এটা বোঝা গেল যে তাদের ষড়যন্ত্র অব্যাহত থাকবে, তাদের ষড়যন্ত্র কেয়ামত পর্যন্ত চালু থাকবে, 1 মিনিটের জন্য তাদের ষড়যন্ত্র বন্ধ হবে না। কারণ তাদের মধ্যে যারা ধনী আছে তারা তাদের ধনের সিংহভাগ এই কাজে ব্যয় করে, মুসলমানদেরকে কাফের বানানোর কাজে কোটি কোটি টাকা তারা ব্যয় করতেছে। খ্রিস্টানদের মদত পুষ্ট এনজিও, খ্রিস্টানদের টাকায় এনজিও গুলো চলে। খ্রিস্টানদের সাথে এদের কি ওয়াদা, কি ওয়াদার ভিত্তিতে তারা এনজিও খুলছে? একটা ওয়াদা হল আমরা এদেশ থেকে ইসলাম মুছে ফেলব। 2 নম্বর, এদেশের স্বাধীনতা তোমাদেরকে বুঝাই দেব, পার্লামেন্ট তোমরা চালাইবা খ্রিস্টানরা। 3 নম্বর, আমাদের মা বোনদের ইজ্জত তোমাদেরকে বুঝাই দেব। কটা চুক্তি হল? ইসলাম বুঝাই দেবে তাদেরকে, বাংলাদেশের স্বাধীনতা বুঝাই দেবে, মা বোনদের ইজ্জত তাদেরকে বুঝাই দেবে, তোমরা ব্যবহার করো আমাদের মা বন্ধুকে, তোমরা ইসলামত ব্যবহার করো। এই 3 শর্তের বিনিময় তারা কোটি কোটি টাকা এই এনজিওর পিছনে ঢালতেছে। আর তারা এইগুলো দিয়ে, লোন দিয়ে মানুষকে আটকাই দিচ্ছে। কোন এক সময় যদি এরা রাজনীতি করার অধিকার পায়, এদের তো রাজনীতি করার অধিকার এখনো পর্যন্ত নেই, যদি কখনো দেওয়া হয় তখন এরা সব পাস করে যাবে, বিনা যুদ্ধে এরা পার্লামেন্ট গঠন করবে। এরা পাস করবে কেন? গ্রাম দেশের প্রায় মুসলমানরা ওদের কাছে লোন নিয়ে রাখছে, যে লোন শোধ করতে পারে না। এরা একটা ঘোষণা দিবে যে আমাদের ক্যান্ডিডেটকে যদি ভোট দাও তাদের লোন মাফ, এই ঘোষণা দিয়ে দিল। ইলেকশনের অধিকার যদি পায় আর এই ঘোষণা যদি দেয় তা আমাদের বাংলাদেশের কোন পার্টি ওদের সামনে টিকবে না, সব ফেল করবে, ওরা পাস করবে, করে ওরা পার্লামেন্ট গঠন করবে, বিনা যুদ্ধে এই বাংলাদেশ খ্রিস্টানদের দেশ হয়ে যাবে। 800 বছর মুসলমানদের দখলে ছিল এই দেশ, 800 বছর। এরপরে তারা ব্যবসা করতে আসে হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে এই দেশ তারা নিয়ে গেছিল, নিয়ে আমাদেরকে 200 বছর গোলাম বানায় রাখছিল। কত? 200 বছর গোলাম বানায় রাখছিল। মাদ্রাসাগুলো বন্ধ করে দিছিল, ওলামা একরামকে শহীদ করে দিছিল, এবং তাদের পাওয়ার দিয়ে এই স্কুল কলেজ এগুলো চালু করছিল। আগে তো ডাক্তার ইঞ্জিনিয়ার মাদ্রাসায় হতো, কোন স্কুল কলেজ ছিল না। তো ইংরেজরা চালু করছে, খালি চালু করে নাই, বলে গেছে লর্ড ম্যাকেল বলে গেছে যে আমরা এমন একটা সিলেবাস চালু করে দিলাম তোমাদের দেশে যে এই সিলেবাস পড়ার পরে এদেশের মুসলমানরা রং আর বর্ণের দিক দিয়ে বাংলাদেশি থাকবে, ভারতীয় থাকবে, কিন্তু চিন্তা চেতনার দিক দিয়ে, ধ্যান ধারণার দিক দিয়ে তারা বিলাতি হয়ে যাবে, লন্ডনি হয়ে যাবে। আমরা এমন সিলেবাস তোমাদেরকে দিয়ে যাচ্ছি যে এই সিলেবাস পড়ার পরে তোমাদের ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে, মুসলমানদের ধ্যান ধারণা হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, যে এই সমস্যার সমাধান কোরআন সুন্নাহ কি আছে। কিন্তু এখন সমাধান খোঁজা হয় লন্ডন থেকে কাউকে ডাকা হয় না, আমেরিকাতে ডাকা হয় না, জাতিসংঘতে ডাকা হয় সমস্যার সমাধান করার জন্য। তারা কাফের মুশরিক, তারা কি সমাধান দেবে? নিজেই বেঈমান, কাফের, নিজেই জানে না কিচ্ছু, সে সমাধান দিবে কে? কিন্তু আমাদের দেশের পরিচালক, এদের তো কোরআন সুন্নাহর এলেম নেই। এরা হক্কানি ওলামা ইকরামকে ডাকতে পারত যে এই সমস্যা কোরআনে কি সমাধান দিচ্ছে, আপনারা বলেন, আমরা সেটা বাস্তবায়ন করি। তা না, আলেম ওলামা যে কিছু জানে এটা তারা স্বীকার করতে রাজি না। তারা মনে করে যা জানার ওই বিলাতিরা জানে, আমেরিকানরা জানে, হ্যাঁ, জাতিসংঘের নাবি পিল্লি জানে, এরাই জানে। এই হল অবস্থা দুনিয়ার। তো বলতেছিলাম তাদের এক নম্বর চেষ্টা আমাদেরকে বেঈমান করা, এবং আমাদের দেশকে কোন না কোন কাফের দেশের অঙ্গরাজ্য করা, আমাদেরকে বেঈমান করা, এবং আমাদের দেশকে স্বাধীনতা হরণ করে কোন না কোন দেশের অঙ্গরাজ্য বানানো, তাদের টার্গেট, তারা ঘোষণা করছে, ফেসবুকে এসে গেছে এই ঘোষণা। এলো প্রথম টার্গেট। দ্বিতীয় টার্গেট হলো এই যে এই মুহূর্তে যদি কাফের বানানো না যায়, তাহলে আপাতত এতটুক করো এদের ইবাদত বন্দেগি যাতে কবুল না হয়, এদের দোয়া যাতে কবুল না হয়, এরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়, এর জন্য এদেরকে হারাম খাওয়ানোর ব্যবস্থা করো। কাফের বানানো হঠাৎ করতে হবে না, একটা মুসলমানকে হঠাৎ কাফের বানানো যায়? এই জন্য তাদের দ্বিতীয় স্কিম হল এইটা, হারাম খাও। বুখারী শরীফে এতটুক পাওয়া যায় যে নবীজির জামানায় ইহুদ নাসারারা মরা জানোয়ারের চর্বি এবং শুকুরের চর্বি গলায় তেল বানায় বাজারে বিক্রি করত। মরা জানোয়ারের চর্বি আর শুকুরের চর্বি গলায় তেল বানায় বাজারে বিক্রি করত। তো তাদেরকে বলা হয়েছিল এগুলো না তোমাদের কিতাবে নিষেধ করা হয়েছে? কয় না, আমরা তো মরা জানোয়ার বেশি না, শুকুরও বেশি না, আমরা তেল বেশি। দেখছেন শয়তানি কিরকম, তারা তেল বেছে, তেলটা নিলে কোথেকে? নিচে তো শুকুর থেকে আর মরা জানোয়ার থেকে। ওদের শনিবারে মাছ ধরতে মানা করা হয়েছিল, শনিবার ওদের ইবাদতের দিন, ওরা কি করল, মাছগুলো চারো দিয়ে আটকায় দিল, দিয়ে রবিবারে মাছ শিকার করল। শয়তানি বুদ্ধি দেখেন, ইহুদিদের বুদ্ধি খুব শয়তানি বুদ্ধি, আল্লাহর সাথেও শয়তানি করে। আল্লাহ কি করলেন, সবগুলোকে শুকর বান্দর করে দিলেন। যারা মাছ ধরতে নামছিল শনিবারে আটকায়, রবিবারে ধরতে নামছিল, সবগুলো কেউ শুকর হয়েছে, কেউ বানর হয়েছে, তিন দিন পর্যন্ত কান্নাকাটি করছে, করে সবগুলো মরে গেছে। আল্লাহর সাথে শয়তানি। তো বুখারী শরীফের হাদিসে পাওয়া গেল ওই জামানায় তারা শুকুরের চর্বি, মরা জানোয়ারের চর্বি এই দিয়ে তেল বানায় বিক্রি করত। এখন প্রায় 1500 বছর চলে গেছে, এখনো কি অতটুকু বসে আছে তারা না আরো আগে বাড়ছে? হ্যাঁ, আগে বাড়ছে। এখন তারা যে কোনো নামি দামি খানা বানাইতেছে, ব্র্যান্ডের খানা বানাইতেছে, উন্নত মানের চকলেট বানাইতেছে, অনেক কিছু বানাইতেছে, খাদ্য বস্তু গায়ে লিখে দিচ্ছে হালাল লিখে দিচ্ছে, কিন্তু প্রত্যেকটার মধ্যে কি আছে? ওই শুকুরের চর্বির তেল আছে, শুকুরের চর্বির তেল প্রত্যেকটার মধ্যে আছে। একটা আন্তর্জাতিক আইন আছে, আপনি কি দিয়ে বানাইলেন এই জিনিসটা, এটা ওই জিনিসের গায়ে লিখতে হবে আইন। এই আইনটা তারা কিভাবে ফাঁকি দিছে? যদি লেখে এর মধ্যে শুকুরের রক্ত আছে, এর মধ্যে শুকুরের চর্বি আছে, এর মধ্যে শুকুরের নাড়িভুড়ি আছে, এর মধ্যে শুকুরের গোস্ত আছে, বার্গার কিং কোথাও লেখা দেখছেন? বার্গার কিং, এটা ইহুদিদের প্রতিষ্ঠান, এর মধ্যে শুকুরের গোস্ত থাকে, বার্গার কিং। এইগুলো লিখে দেয়, কোন মুসলমান কিনবে? এগুলো কিনবে? এই জন্য তারা শয়তানি করে শুকুরের প্রত্যেকটা পার্টসের এগেনস্টে, প্রত্যেকটা অঙ্গের অঙ্গের এগেনস্টে একটা ই কোড বানাইছে। ই কোড, উদাহরণস্বরূপ ই 210, এটা দিয়ে তারা বুঝাইব এর মধ্যে শুকুরের রক্ত আছে। ই 250, এর মধ্যে শুকুরের চর্বি আছে। ই 270, এর মধ্যে শুকুরের কলিজা আছে। এইভাবে কতগুলো কোড নম্বর আবিষ্কার করছে। তো আন্তর্জাতিক আইন রক্ষা করতে যে ওই শুকুরের পার্টস না লিখে, শুকুরের যে অংশ আছে ওটা না লিখে ই কোড লিখতেছে। ই কোড, ই কোড তো মুসলমানরা বোঝে না, তো এই কোডের অর্থ কি? পড়েও না, খালি শুনছে তারে বাবা গুলশানে এই ছোট্ট এক প্যাকেট চকলেটের দাম 3000 টাকা। তো সাংঘাতিক মূল্যবান জিনিস, ছোট্ট এক প্যাকেট চকলেটের দাম 3000 টাকা, সে তো এত বড় তো জান্নাতি খানা। ওর গায়ে কি কোড লেখা আছে এ আর দেখা দেখি নেই। এইভাবে আমাদের ইবাদত বন্দেগী নষ্ট করে দিচ্ছে, আমাদের দোয়া কবুল হইতেছে না। হ্যাঁ, আমাদের দায়িত্ব ছিল কাফেরদেরকে দাওয়াত দেওয়া, আমাদেরকে দুই টুকরা করে দিচ্ছে। কাফেররা ষড়যন্ত্র করে আমাদেরকে দুই টুকরা করে দিচ্ছে, মুসলমানদেরকে দুই টুকরা করে দিচ্ছে। কিছু মুসলমান ওলামাদের সাথে আছে, আর কিছু মুসলমান ওলামাদের নাম শুনলে গায়ে জ্বর আসে। কিন্তু কারা করছে? এরাই করছে, তবে হারাম খাওয়ার কারণে হয়েছে। এবং আমাদের দেশে এই শুকুরের আমদানি ব্যাপক হয়ে গেছে, আমাদের দেশে শুকুরের আমদানি ব্যাপক হয়ে গেছে। যদিও সরকারি আইনে নিষেধ শুকুর আমদানি করা যাবে না, বিদেশে তো শুকুরের লাখ লাখ খামার, লাখ লাখ খামার, সস্তা, আমদানি নিষেধ। কিন্তু অসাধু ব্যবসায়ীরা ওইটা অন্য কিছু নাম দিয়ে, গরুর গোস্ত, অমুকের গোস্ত, এসব নাম দিয়ে শুকুর আনতেছে। শুকুর আইনে ওটা গলায় তেল বানাইতেছে, তেল বানায় আমাদেরকে খাওয়াইতেছে। আপনারা জানেন কিনা, এই হজের সময় ধামরাইতে একটা কোম্পানি ধরা পড়ছে, ধামরাইতে এবিসি অ্যাগ্রো, এই কোম্পানির নাম কি? এবিসি অ্যাগ্রো। তারা, তাদের ওখানে প্রায় 3 লক্ষ টন শুকুর পাওয়া গেছে, মরা শুকুর 3 লক্ষ টন। আমার মোবাইলের মধ্যে পত্রিকার কাটিং আছে, এবং অনেকের ফেসবুকের মধ্যে ওই র্যাবের অভিযানের ছবি আছে, র্যাব যে অভিযান চালাইছে। 3 লক্ষ টন শুকর পাইছে, কি করতো ওটা দিয়ে? সয়াবিন তেল বানাইতো আর রাইস ব্র্যান্ড, রাইস ব্র্যান্ড অর্থাৎ কোড়ার তেল, কোড়ার তেল বানাইতো। এই অবস্থায় তাদেরকে পাকড়াও করছে, করে এই কোম্পানিকে সিলগালা করছে, 70 লক্ষ টাকা জরিমানা করছে। এটাও কিচ্ছু হয় নাই, মুসলমানদেরকে এইভাবে হারাম খাওয়ায় আসতেছে, তাদেরকে মাত্র 70 লাখ টাকা, যেখানে একজনের কাছে 70 কোটি টাকা আছে, এক এক বাংলাদেশের এক এক লোকের কাছে 70 কোটি টাকা আছে, তাহলে 70 লক্ষ টাকা কি? শুধু এই ধামরায়ের ঘটনা না, আশুলিয়াতে ধরা পড়ছে, চিটাগাঙে মাল খালাস করতে যেয়ে শুকর পড়ে গেছে, ধরা পড়ছে সেখানে, এবং কয়েক জায়গায় ধরা পড়ছে শুকর আমদানি করছে যে এটা ধরা পড়ে গেছে। এইগুলো পেপারে কম আসছে, আমরা তো টেলিভিশন দেখি না, টেলিভিশনে কিন্তু সব অপারেশন গুলো দেখাইছে, কি পরিমাণ শুকর বাংলাদেশে আমদানি করা হয়েছে, এবং সেই তেল খুব সস্তায় বিক্রি হচ্ছে, 50 টাকা, 60 টাকা, 40 টাকা ওই তেলগুলো। নাম দিচ্ছে কিন্তু পাম অয়েল অথবা সয়াবিন, কিন্তু মূলত ওর সাথে কি মিলানো হয়েছে? ওই শুকরের চর্বি মিলানো হয়েছে, মিলে একদম সস্তা দেওয়া হয়েছে। আর কিছু অসাধু বেকারিওয়ালারা, অসাধু বেকারি আল্লাহওয়ালা না, তারা বেশি লাভের আশায় ওই 40 টাকা কেজি তেল কিনতেছে, 40 টাকা কেজি তেল কিনতেছে, কিনে বেকারি সব আইটেম বানাইতেছে, ভাসতেছে ওই তেল দিয়ে, সেই বেকারির মাল আমরা ধুমছে খাইতেছি, কিন্তু খবরই নেই যেটা শুকুরের তেল দিয়ে ভাজা হয়েছে, খবরই নেই। এজন্য আমি যেখানে জোমার নামাজ পড়াই সেখানে বলে দিছি, ভাই আমার 5-6 জুমা সেখানে বয়ান হয়েছে এই সাবজেক্টের উপরে, এখানে হেডিং ছিল অধিকাংশ সুস্বাদু খাবারের মধ্যে শুকর মিশ্রিত, আমার ওয়েবসাইটে দেখেন। আমি বলে দিছি মুসল্লিদেরকে, আপনারা বেশি স্বাদ খুঁজবেন না, স্বাদটা জান্নাতের জন্য রাখেন, সাতটা জান্নাতের জন্য রাখেন, এখানে কোন রকম যান বাঁচান। আর বলে দিছি যে কম দামি সয়াবিন কিনবেন না, কম দামি পাম অয়েল কিনবেন না, সব ওই চর্বি মিশ্রিত, হয় একদম পুরো দামিটা কেনেন, আর সবচেয়ে ভালো সরিষার তেল ভাঙ্গায় খান, সরিষার তেল নিজেরা ভাঙ্গান, ভাঙ্গায় সরিষার তেল খান, পরিমাণও কম লাগে এবং খাদ্যবস্তু সুস্বাদু বেশি হয়। আমরা বহুত লম্বা জামানা পর্যন্ত এটা খাই আসছি, আমাদেরকে ধোকাবাজি করে সরিষার তেল বন্ধ করে সয়াবিন চালু করা হয়েছিল, সরিষার তেলে কোলেস্টেরল বেশি, এখন দেখা দিতে মানে কোলেস্টেরল বেশি আর এটার মধ্যে শুকরের চর্বি বেশি, এটা কে ঠেকাইবে, এটা কে ঠেকাবে? এই আমরা খাইতেছি, এই খাওয়ার কারণে আমাদের কোন দোয়া কবুল হইতেছে না, আমাদের কোন ইবাদত কবুল হইতেছে না, কিছুই হইতেছে না। তো এই কথা মনে করে রাখেন, প্রথম ষড়যন্ত্র হল আমাদেরকে কাফের বানানো, তো এটা সময় লাগবে, এই জন্য তার আগের ষড়যন্ত্র হল হারাম খাওয়াও, যে কোনো পরিস্থিতি কি করো, হারাম খাওয়াও। এই জন্য যদি আমরা সতর্ক হই, আমরা ইকোড গুলো লক্ষ্য করি, ইকোড লক্ষ্য করি, আর ওই সমস্ত কম দামি তেল বাদ দিয়ে আমরা সরিষার তেল নিজেরা ভাঙ্গায় খাই, তাহলে এদের ষড়যন্ত্র থেকে বাঁচা কঠিন কিছু না, কিন্তু কঠিন কিছু না। কিছু মুসলমান যদি আগে আসে যে আমি সরিষার তেলের মিল দিলাম, আপনাদের চোখের সামনে সরিষা ভাঙায় আমি অল্প লাভে আপনাদেরকে তেল দিব, তো এটা কি কঠিন? কি কঠিন কিছু? জান্নাত পাওয়ার জন্য একটু কুরবানি করতে হবে না? নাকি আপনি শরতে গা ভাসাই দিয়ে, যুগের শরতে গা ভাসাই দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন তা আশা করা ঠিক না। জান্নাত তো একটা কুরবানির নাম, জান্নাত তো একটা ত্যাগের নাম। এই জন্য তাদের ষড়যন্ত্র সম্পর্কে আমি হালকা আপনাদেরকে ধারণা দিলাম, যাতে প্রথম টার্গেট আপনাকে আমাকে বেইমান করা, আমাদের দেশকে অঙ্গরাজ্য বানানো, আর তার আগের টার্গেট হলো হারাম খাওয়ায় আমাদের ইবাদত বন্দেগি নষ্ট করা। তা আমরা কি সতর্ক হইতে রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ সবাইকে কবুল করে নাও, ইহুদি কাফেরদের ষড়যন্ত্র থেকে আমাদের সবাইকে আল্লাহ তুমি রক্ষা করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا، اللهم صل على سيدنا، سبحان الله وبحمده، سبحان الله العظيم، اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا رب العالمين يا ارحم الراحمين আমাদের সবাইকে আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি কত নেয়ামত দিয়ে রেখেছ, আল্লাহ তোমার নেয়ামত ভোগ করে আমরা অনেক ক্ষেত্রে শয়তানের গোলামি করে থাকি। আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে ধ্বংস করে দাও নাই, তওবা করার সুযোগ দিয়ে রাখছো। আল্লাহ আমরা তওবা করতেছি, আমাদের সবাইকে মাফ করে দাও। আমাদের সমস্ত ময় মুরুব্বীরাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে মাফ করে দাও। এ আল্লাহ যারা কবরে চলে গেছেন আমাদের মুরুব্বীরাম, তাদের গুনাহ খাতা মাফ করে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ আমরা যারা হায়াতে আছি আমাদেরকে পাক্কা ইমানদার বানায় দাও, তোমার নবীদের সুন্নতের উপর চলনেওয়ালা বানায় দাও। হে আল্লাহ কাফেরদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো, আল্লাহ তাদের হারাম খাওয়ানোর ষড়যন্ত্র এর থেকেও হেফাজত করো। হে রব্বুল আলামিন আমাদের সকলের নেক মকসুদ গুলোকে পূরণ করে দাও, বরকতলা মাল আমাদেরকে নসিব করো, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি করে দাও। হে আল্লাহ গুনাহওয়ালা জিন্দেগি, পশুর জিন্দেগি, গুনামুক্ত জিন্দেগি, ফেরেশতার জিন্দেগি আমাদেরকে ফেরেশতার জিন্দেগি নসিব করো। হে আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে, রোগ ব্যাধি বালা মুসিবত অভাব অনাটন যত রকম পরেশানি আছে মাওলানা তুমি দূর করে দাও। এ আল্লাহ তোমার কোরআন তোমার নবীর হাদিস বারবার বলতেছে তোমরাও দিনদার হও, অন্যকেও দিনদার বানাও, আমি মাওলা তোমাদেরকে রক্ষা করব। আল্লাহ আমাদের সবাইকে দিনদার হওয়ার তৌফিক দান করো, অন্যদেরকেও দিনদার বানানোর জন্য দাওয়াত ও তালিম করার ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদেরকে দ্বীনের খিদমত করার জন্য কবুল করে নাও, দাওয়াতের কাজ করার জন্য কবুল করে নাও, আল্লাহ এই মসজিদ মাসাকে কবুল করে নাও, এটাকে হেদায়তের মার্কাজ বানায় দাও, এর তমাম প্রয়োজন খাজানা গায়েব থেকে আল্লাহ পুরা করে দাও, আল্লাহ পুরা এলাকার জন্য তুমি এই মসজিদকে তুমি মডেল বানায় দাও, আল্লাহ হকের চেরাগ বানায় দাও, হকের বাতি বানায় দাও, এখান থেকে পুরা মিরপুর হকের আলো ছড়ায় পড়ে, আল্লাহ তুমি এই তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, বাংলাদেশকে খায়রে বরকতের দেশ বানায় দাও, মসজিদ মাদ্রাসার দেশ বানায় দাও, দাওয়াত ও তালিমের দেশ বানায় দাও। ইয়া আল্লাহ, যে ভাইরা না বুঝে ওলামা বিদ্বেষ পোষণ করতেছে, আল্লাহ তাদের সহি বুঝ দান করো, তারা যেন তৌবা করে ওলামায়ে কেরামের কাছে ফিরে এসে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে দ্বীনের কাজ করে, আল্লাহ এই তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পরিবারের সকল সদস্যকে দিনদার পরেজগার নামাজি বানায় দাও। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, জানি না কখন তোমার দরবারে ডাক পড়বে, আল্লাহ যখন ডাক পড়ে আমাদের প্রত্যেকে যেন ঈমান নিয়ে কালেমার সাথে তোমার দরবারে হাজির হইতে পারে, আল্লাহ এই তৌফিক আমাদের সবাইকে দান করো, আল্লাহ খাতেমামিল খায়ের আমাদের সবাইকে দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।